বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 15 ফেব্রুয়ারি, 2 ফাল্গুন এবং ফার্সি 26 বাহমান। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্সে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। আফগানিস্তানের ব্যাপারে মার্কিন নীতির সমালোচনা করে ইমরান খানের বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইমাম আলী আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভিয়েনায় প্রত্যাশিত ফলাফল আনতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ব্রিটেনকে বলেছে ইরান। যুদ্ধ উত্তেজনা ছড়িয়ে ইউক্রেনে দূতাবাস বন্ধ করছে আমেরিকা। আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। বাংলাদেশের কোস্ট গার্ডকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের বিজেপি শাসিত কর্ণাটকে হিজাব বিতর্ক অব্যাহত, হিজাব পড়তে নিষেধ করায় 2 স্কুল ছাত্রের পরীক্ষা বয়কট। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পর রাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনর্বহাল ও মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেহরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে যে সংলাপ চলছে তা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে পৌঁছেছে এবং তেহরানের ভূমিকার কারণে সেটি সম্ভব হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক ফোনালাপে তিনি এসব কথা বলেছেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, সংলাপে অংশ নেয়া অন্য দেশগুলোরও উচিত ঐকান্তিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে আলোচনা এগিয়ে নেয়া যাতে প্রত্যাশিত ফলাফল বেরিয়ে আসে। তিনি আরও বলেন, সব পক্ষকে একটি চুক্তির বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানে আসতে হবে যাতে ইরানের বৈধ ও যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়। এ ফোনালাপে আমির আবদুল্লাহিয়ান ও লিজ ট্রাস ইরান এবং ব্রিটেনের দ্বিপক্ষীয় স্বার্থ নিয়েও কথা বলেন। তেহরান ও লন্ডনের মধ্যে বর্তমানে সম্পর্কে যে ধরন তা ইতিবাচক বলে মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান লন্ডন বর্তমান সম্পর্ক দুদেশের স্বার্থই রক্ষা করবে। তিনি আশা করেন ইসলামী বিপ্লবের আগের পাওনা অর্থ শীঘ্রই ইরানকে ফেরত দেওয়া সম্ভব হবে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ ঘোষণা দেন। ইউক্রেন ইস্যু নিয়ে যখন রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে, তখন দূতাবাস বন্ধের এই পদক্ষেপ নেওয়া হল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তবর্তী লাভিভ শহরে দূতাবাস সরিয়ে নেওয়া হচ্ছে। দূতাবাসের সামান্য কিছু স্টাফ কাজ করবেন বলে তিনি জানান। কিয়েভ হচ্ছে রুশ সীমান্তের কাছে এবং লাভিভ শহর হল পোল্যান্ড সীমান্তের কাছে। কিয়েভ থেকে লাভিভ শহর 300 মাইল পশ্চিমে অবস্থিত। ব্লিংকেন বলেন, ইউক্রেন সরকার পরিস্থিতি নিয়ে সতর্ক থাকবে এবং উত্তেজনা কমানোর ব্যাপারে আমেরিকা ব্যাপক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কিয়েভে মার্কিন দূতাবাস ছাড়ার আগে কর্মীরা কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি ধ্বংস করছেন। ধারণা করা হচ্ছে গোপন তথ্য উপাত্ত যাতে ফাঁস না হয় সেজন্য এই পদক্ষেপ নিয়েছেন তারা। ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে $95.50 বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম $96.54 পৌঁছেছে। 2014 সালের পর এটি আন্তর্জাতিক বাজারে তেলের সর্বোচ্চ মূল্য। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুতের দাম শতকরা 10 ভাগ বেড়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভেন গত এক সপ্তাহ ধরে বারবার বলছেন, যে কোনো সময় ইউক্রেনে রাশিয়া সামরিক হামলা শুরু করতে পারে। সেক্ষেত্রে একথা পরিষ্কার যে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে প্রভাবিত হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজার। রাশিয়া অভিযোগ নাকচ করে বলেছে, যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে তার সরকার। ভবিষ্যতে বাহিনীকে আরও নতুন দায়িত্ব পালন করতে হবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের উপকূল সীমান্ত রক্ষা বাহিনী বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ভবিষ্যতে আরও নতুন নতুন দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে আমরা কোস্টগার্ডকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করছি। আজ মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ডের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, আপনারা সবসময় দেশপ্রেম, সততা ও ইমানের সঙ্গে দায়িত্ব পালন করে কোস্টগার্ডের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখবেন। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আশা করি। রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের নিজস্ব জনবল নিয়োগ কার্যক্রম এবং ফোর্স পুনর্গঠনের মাধ্যমে এই বাহিনীর সক্ষমতা অর্জনে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যান। ব্লু ইকোনমি ও গভীর সমুদ্রের নিরাপত্তা প্রদানের জন্য এই বাহিনীর রূপকল্প 2030 ও 2041 অনুযায়ী জাহাজ, সরঞ্জামাদি ও জনবল আরও বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে খুব শিগগিরই এই বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ, ওভারক্রাফ্ট ও দ্রুতগতি সম্পন্ন বোট। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানকে দেশে ফেরত পাঠানোর উপর স্থগিতাদেশ আরোপ করা হয়েছে। আজ মালয়েশিয়ার হাইকোর্ট দেশটির অভিবাসন বিভাগের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মঞ্জুর করে। এর ফলে সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানকে এখনই বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না মালয়েশীয় অভিবাসন বিভাগ। ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে গতকাল স্থগিতাদেশ আরোপ করেন মালয়েশিয়ার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জৈনি মজলান। মূলত সাবেক এই বাংলাদেশি হাইকমিশনারের আইনজীবীদের দায়ের করা হেবিয়াস কর্পাস রিট আবেদনের বিপরীতে এই আদেশ দেন তিনি। সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ খায়রুজ্জামান 1975 সালের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। পরে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে অবসরে পাঠানোর পাশাপাশি জেল হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। পরে আবার তিনি মুক্তি পান ও সরকারি দায়িত্ব পালন করেন। ভারতের বিজেপি শাসিত কর্ণাটকে হিজাব বিতর্ক অব্যাহত রয়েছে। শিবমোগা জেলার একটি স্কুলে হিজাব পড়তে নিষেধ করায় দুই ছাত্রী পরীক্ষা বয়কট করেছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের বিজেপি শাসিত কর্ণাটকে হিজাব বিতর্ক অব্যাহত রয়েছে। শিবমোগা জেলায় স্কুলে হিজাব পড়তে নিষেধ করায় দুই ছাত্রী পরীক্ষা বয়কট করেছে। আজ মঙ্গলবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে। পরীক্ষা বয়কট করা ছাত্রীদের মধ্যে একজন ষষ্ঠ শ্রেণী এবং অপরজন নবম শ্রেণীতে পড়ে। দুই ছাত্রী হিজাব পরে পরীক্ষা দিতে চেয়েছিল, কিন্তু স্কুল প্রশাসন তা অস্বীকার করে। এরপরে ওই দুইজন ছাত্রী পরীক্ষা ছেড়ে বেরিয়ে যায়। এদের মধ্যে একজনকে হিজাবের উপর নিষেধাজ্ঞা না মানার জন্য পুলিশি ব্যবস্থা গ্রহণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিভাবকদের প্রশ্ন, আমাদের মেয়েরা হিজাব পরে পড়াশুনো করতে চায়, যখন হিন্দু মেয়েরা সিঁদুর পরে, খ্রিস্টান মেয়েরা মালা পরে, তাহলে আমাদের মেয়েরা যদি হিজাব পরে তাতে দোষের কি? দ্বিতীয় মেয়েটির বাবা বলেন, মেয়েটি গত 3 বছর ধরে হিজাব পরে স্কুলে যাচ্ছিল, তখন কেউ অভিযোগ করেনি। তারা বলেন, আমার মেয়ে ক্লাসে হিজাব পরেছিল, তাকে হিজাব খুলে প্রতিদিনের প্রার্থনায় অংশ নিতে বলা হয়েছিল। পুলিশি পদক্ষেপের হুমকি দেওয়ার পরে তাকে হিজাব খুলে ফেলতে বাধ্য করা হয়। এদিকে হিজাব বিতর্কে আয়েশা আলমাস এবং উডুপি গভর্নমেন্ট জুনিয়র কলেজের চার ছাত্রীর কৌশলী মোহাম্মদ তাহির কর্ণাটক হাইকোর্টে একটি পিটিশন দায়ের করে অনুরোধ জানিয়েছেন যাতে এই বিষয়ে শুনানি 28 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি রাখা হয়। কারণ রাজনৈতিক দলগুলো বর্তমান বিধানসভা নির্বাচনে হিজাব বিতর্ককে ব্যবহার করে একে অপরের বিরুদ্ধে সম্প্রদায়গুলোর মেরুকরণ এবং তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রথমবারের মতো বাহরাইন সফর করছেন। এ সফরে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আলে খলিফার সঙ্গে বৈঠক করবেন। বেনেট বাহরাইন পৌঁছানোর আগে তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের 1 বছরের বেশি সময় পর ইসরায়েলের প্রধানমন্ত্রী মানামা সফর করছেন। ইসরায়েল ও বাহরাইনের মধ্যে এটাই হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সফর। ইসরায়েল এবং বাহরাইনের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে, বিশেষ করে কূটনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপর ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা জোরদার করেছে। এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বাহরাইন সফর করছেন। এদিকে বাহরাইনের প্রভাবশালী ও প্রবীণ আলেম আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম বলেছেন, মুসলমানদের প্রধান শত্রু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের মানামা সফরকে বাহরাইনের জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা বাহরাইনে নাফতালি বেনেটের উপস্থিতি দেখতে চায় না। রাজতান্ত্রিক শাসন ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বাহরাইনের জনগণ জেগে ওঠার 1ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইরানের পবিত্র কোম শহর থেকে টেলিভিশনের মাধ্যমে শেখ ঈসা কাসিম এই বক্তব্য দেন। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী 2 দিনের জন্য বাহরাইন সফরে গেছেন। বাহরাইনের সবচেয়ে বড় রাজনৈতিক জোট আল ওয়েফাকের আধ্যাত্মিক নেতা ইসহাক আসিম ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেটকে প্রধান শত্রু উল্লেখ করে বলেন, তার প্রথম সফরের বিরুদ্ধে বাহরাইনের গর্বিত জনগণ জোরালো প্রতিবাদ গড়ে তুলেছে। শেখ ইসহাক আসিম বলেন, বাহরাইনের ইমানদার জনগণ সমস্ত নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ধৈর্য ধারণ করে সংগ্রাম করবে, চলমান বাস্তবতায় কারো অলস বসে থাকার সুযোগ নেই। তিনি আরও বলেন, ঐক্য এবং সংহতির মাধ্যমেই কেবল বিজয় অর্জিত হবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুতি আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের জোট মুসলিম বিশ্বের জন্য ভয়াবহ হুমকি। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারি প্রদেশের আল জুবা ও আল আবদিয়া এলাকার গোত্র নেতাদের সঙ্গে গতকাল এক বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে মার্কিন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, আমেরিকার সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে কোনো ফল হয়নি, বরং এতে কেবল বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে মার্কিন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, আমেরিকার সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে কোনো ফল হয়নি, বরং বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের আরও বিস্তার ঘটেছে। বহু বছর ধরে আফগানিস্তানের যুদ্ধে পাকিস্তান ছিল আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। ওই যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ইমরান খান বলেছেন, আমাদের জনগণ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির ব্যাপারে উদ্বিগ্ন এবং তারা মনে করে কাবুলের বর্তমান প্রশাসনের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সহযোগিতার প্রয়োজন রয়েছে, কেননা তালেবানের সঙ্গে বোঝাপড়া ছাড়া ভিন্ন কোনো পথ নেই। পাক প্রধানমন্ত্রী তালেবানের প্রতি পাকিস্তানের সর্বাত্মক সাহায্য সমর্থনের কারণ উল্লেখ না করে বলেছেন, আজ হোক কাল হোক আন্তর্জাতিক সমাজকে আফগানিস্তানের তালেবান শাসনকে স্বীকৃতি দিতে হবে, কেননা এর সঙ্গে 4 কোটি আফগান নাগরিকের ভবিষ্যৎ জড়িত রয়েছে। বর্তমানে আফগানিস্তান ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর গত আগস্টে তালেবানের কাবুল দখলের ঘটনা থেকে বোঝা যায়, মার্কিনিরা আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমন করতে তো পারেনি, বরং বিশ্বব্যাপী এসবের বিস্তারে ভূমিকা রেখেছে। কারণ 2 দশক ধরে আফগানিস্তানে আমেরিকার উপস্থিতির ফলে দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর উদ্ভব ঘটেছে, মাদক চাষ ও উৎপাদন কয়েক গুণ বেড়েছে এবং তালেবানের বিরুদ্ধে মার্কিন হামলার সময় সাধারণ আফগান নাগরিকরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যাই হোক, 2 দশকের জবরদখলের পর মার্কিনিরা এটা উপলব্ধি করতে পেরেছে যে বল প্রয়োগ করে কিংবা কেবল অস্ত্রের উপর নির্ভর করে তালেবানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না এবং যুদ্ধেরও অবসান ঘটবে না। শেষ পর্যন্ত মার্কিন কর্মকর্তারা 2020 সালে তালেবানের সঙ্গে সেনা প্রত্যাহারের বিষয়ে চুক্তিতে সই করে। এ অবস্থায় আফগানিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে মার্কিন ব্যর্থতার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ বক্তব্য দিয়ে বলেছেন, হোয়াইট হাউসকে অবশ্যই বাস্তবতা মেনে নেওয়া উচিত। তিনি তালেবান শাসনকে স্বীকৃতি দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, মার্কিন কর্মকর্তারা এ বিষয়টিকে উপেক্ষা করতে পারে না। একই সঙ্গে তিনি আমেরিকায় আটকে পড়া পাকিস্তানের অর্থ ছাড় দেওয়ারও আহ্বান জানান।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধী দল বিএনপির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না করায় ক্ষমতাসীন আওয়ামী লীগ নাখোশ হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না করায় নাখোশ হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি আবারও ভুল করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিএনপি নাম জমা না দিলেও সার্চ কমিটি যে নাম পেয়েছে তাতে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে বলেও আশা করেছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের সার্কিট হাউসে কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন,
বিএনপি যে ধরনের পদক্ষেপ নিয়েছে এটা আমি মনে করি অরাজনৈতিক এবং এটা কোনো গঠনমূলক কোনো ভূমিকা নয়।
একটি নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় গত 5 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন। সার্চ কমিটি মোট 39টি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়ে নামের প্রস্তাব চাইলেও প্রধান বিরোধী দল বিএনপি সহ 15টি দল কোনো নাম জমা দেয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটির বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আজ সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি, তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। বিএনপিকে নির্বাচন করতে হলে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। এদিকে আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,
এই সার্চ কমিটি হুদা কমিশনের চাইতেও বড় কোনো বেহুদা কমিশন বানানোর জন্যই সর্বান্তকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবৈধ সার্চ কমিটি প্রত্যাখ্যান করছি।
রিজভী বলেন, বিগত 10 বছর ধরে দুজন হুদা গোটা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করেছেন। একজন হচ্ছে রকিবুল হুদা, 2014 সালে 153 জনকে বিনা ভোটে এমপি বানিয়েছে। আরেকজন নুরুল হুদা দেখিয়ে দিয়েছে কিভাবে দিনের ভোট রাতে করতে হয়। বিদায়ী নির্বাচন কমিশন প্রসঙ্গে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু আজ এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংসের জন্য যে যে অবৈধ পদক্ষেপ গ্রহণ করা দরকার তার সব কিছুই সম্পন্ন করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে বিদায়ী নির্বাচন কমিশন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ মাসের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
হযরত আলী আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী
শ্রোতা ভাই বোনেরা, আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রিয়তম শ্রেষ্ঠ অনুসারী শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের সালাম ও মুবারকবাদ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। শ্রোতা ভাই বোনেরা, পবিত্র 13 রজব আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও জানাচ্ছি অশেষ শুভেচ্ছা ও প্রাণ ঢালা মোবারকবাদ। হযরত আলী আলাইহিস সালাম ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি ছিলেন মহানবীর পরপরই তাঁর ঘোষিত মুসলমানদের প্রধান নেতা বা উত্তরসূরি। চাচাতো ভাই এবং প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত হজরত ফাতিমা স্বামী ও বেহেশতি যুবকদের দুই নেতা ইমাম হাসান ও হুসাইনের পিতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভাষ্য অনুযায়ী আলী আলাইহিসাল্লামকে পুরোপুরি বা পরিপূর্ণভাবে চেনেন কেবল আল্লাহ ও তার সর্বশেষ রাসুল, এবং আল্লাহ ও তার সর্বশেষ রাসুলকে ভালোভাবে চেনেন কেবল আলী আলাইহিসাল্লাম। হযরত আলী আলাইহিসাল্লাম ছিলেন সেই ব্যক্তিত্ব যার সম্পর্কে রাসুলে পাক বলেছেন, মুসার সাথে হারুনের যে সম্পর্ক তোমার সাথে আমার সেই সম্পর্ক, শুধু পার্থক্য হল হারুন নবী ছিলেন, তুমি নবী নও।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আম্মার, যদি দেখো সমস্ত মানুষ একদিকে চলে গেছে কিন্তু আলী চলে গেছে অন্যদিকে, তবুও আলীকে অনুসরণ করো, কারণ সে তোমাকে ধ্বংসের দিকে নেবে না। বিশ্বনবী আরও বলেছেন, আমি আলী থেকে আর আলী আমার থেকে। যা কিছু আলীকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা কিছু আমাকে কষ্ট দেয় তা আল্লাহকে কষ্ট দেয়। হে আলী, ঈমানদার কখনো তোমার শত্রু হবে না এবং মোনাফেকরা কখনো তোমাকে ভালোবাসবে না। অনেক সাহাবি এ হাদিসের ভিত্তিতেই মোনাফেকদের শনাক্ত করতেন। রাসুলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বিনতে আবু বকর হযরত আলী আলাইহিস সালামের শাহাদতের খবর শুনে বলেছিলেন, হে রাসুল, তোমার সবচেয়ে প্রিয় পাত্র শাহাদত বরণ করেছেন। আজ এমন এক ব্যক্তি শহীদ হয়েছেন যিনি ছিলেন রাসুলের পর সর্বশ্রেষ্ঠ মানুষ। আর এই সব বাণী থেকে এটা স্পষ্ট যে আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম ছিলেন বিশ্বনবীর পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।
আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালামের মহৎ ও সুন্দর ব্যক্তিত্ব এত বিশাল বিস্তৃত ও এত বিচিত্রময় যে একজন মানুষের পক্ষে তাঁর সব বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে চিন্তাভাবনা করাও সম্ভব নয়। মানুষের মনে উত্তেজনা ও প্রভাব সৃষ্টিতে আমিরুল মোমেনিন আলী আলাইহিসসালামের সুবিশাল ব্যক্তিত্ব ও মহত্ব ইতিহাসে দখল করে আছে অনন্য ও শীর্ষস্থানীয় অবস্থান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এ ব্যাপারে তিনি সত্যিই অপ্রতিদ্বন্দ্বী। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে তথা হিজরি সপ্তম শতকে মোহাম্মদ ইবনে শাহরাসুব আল মাজেন্দারানী নামের একজন মুসলিম পণ্ডিত ছিলেন। তাঁর লাইব্রেরিতে মানাকিব বা মহৎ গুণাবলী শীর্ষক 1000 বই ছিল, আর এ সবগুলোই ছিল হযরত আলী আলাইহিসসালামের মহৎ গুণাবলী সম্পর্কে লেখা।
ভারত উপমহাদেশের বিশিষ্ট সুফি সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেছেন, সমুদ্রকে যেমন ঘটিতে ধারণ করা অসম্ভব, তেমনি বর্ণনার মাধ্যমে আলী আলাইহিসসালামের গুণাবলী তুলে ধরাও অসম্ভব। হযরত আলীর চরিত্রে আমরা দেখতে পাই একজন দার্শনিকের বৈশিষ্ট্য, একজন বিপ্লবী নেতার বৈশিষ্ট্য, একজন সুফি শায়খের বৈশিষ্ট্য, এবং নবী রাসূলদের মধ্যে যেসব বৈশিষ্ট্যের সমাবেশ থাকে তারও অনেক বৈশিষ্ট্য। হযরত আলী আলাইহিসসালাম রাতে যখন তিনি আল্লাহর ইবাদতে মশগুল হতেন তখন আল্লাহ ছাড়া আর কোনো কিছুর সঙ্গে তার সম্পর্ক থাকত না। আবার দিনে ছিলেন জনগণের মাঝে কর্মমুখর, দিনের বেলায় জনগণ তাঁর দয়া ও সততায় মুগ্ধ হতেন, আর তাঁর উপদেশ পরামর্শ ও জ্ঞানপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনতেন। অন্যদিকে রাতে আকাশের তারকারাজি দেখতে হযরত আলী কিভাবে আল্লাহর এবাদতে অশ্রু বিসর্জন করতেন আর আকাশ তার প্রেমপূর্ণ মোনাজাত শুনত।
হযরত আলী আলাইহিস সালাম একাধারে একজন জ্ঞানী, প্রাজ্ঞ, রহস্যবাদী ব্যক্তি, সমাজের নেতা, আত্মসত্তা বিসর্জনকারী ব্যক্তি, মুজাহিদ, বিচারক, শ্রমিক, একজন বাগ্মী ও লেখক, তাঁর সব আকর্ষণীয় গুণ নিয়ে তিনি ছিলেন পূর্ণতার সব অর্থেই একজন পূর্ণাঙ্গ মানব। আলী আলাইহিসসালাম এমন এক নাম যার নাম উচ্চারণ ও যার বরকতময় জীবনের আলোচনা মানুষের ইমানকে তাজা করে দেয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলীর দিকে তাকানো ইবাদত।
হযরত আলী আল ইসলামের আকাশ ছোঁয়া বীরত্ব ও মহত্ব কেবল মুসলিম কবি, সাহিত্যিক বা মনীষীদেরই প্রভাবিত করেনি, অমুসলিম পণ্ডিতরাও তার সুবিশাল ব্যক্তিত্বের ব্যাপকতাই অভিভূত ও হতবাক হয়েছেন। তার মহত্ব ও উদারতার প্রশংসা করে আর ডি অসবর্ন বলেছেন, আলী আল ইসলাম ছিলেন মুসলমানদের ইতিহাসের সর্বোত্তম আত্মার অধিকারী, সর্বোত্তম ব্যক্তি। ওয়াশিংটন আরভিং বলেছেন, সব ধরনের নীচতা ও কৃত্রিমতা বা মিথ্যার বিরুদ্ধে আলী আল ইসলামের ছিল মহৎ সমালোচনা এবং আত্মস্বার্থকেন্দ্রিক সব ধরনের কূট চাল থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন। ঐতিহাসিক মাসুদীর মতে, রাসুলের চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল যার ছিল তিনি হলেন আলী আল ইসলাম। আমিরুল মোমিনিন আলী সম্পর্কে মাওলানা রুমি লিখেছেন, সাহসিকতাই তুমি ছিলে খোদার সিংহ তা জানি, পৌরুষত্বে আর বদন্যতাই কি তুমি তা জানেন শুধুই অন্তর্যামী।
হযরত আলীর ফজিলত ও উচ্চ মর্যাদা সম্পর্কে মহানবীর যত প্রামাণ্য হাদিস রয়েছে, অন্য কোন সাহাবী সম্পর্কে এত হাদিস নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে তাঁর জ্ঞান নগরীর তরুণ বলে উল্লেখ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, আমি যাদের নেতা ও অভিভাবক, আমার পরে আলীই তাদের অভিভাবক বা মাওলা। অর্থাৎ আমি যেমন উম্মতের মাওলা বা প্রধান, তেমনি আমার পরে আলী উম্মতের প্রধান। বিদায় হজের পর গাদিরে খুম নামক স্থানে তিনি এই সম্মাননা প্রদান করেন আলীকে। সেদিন তিনি আলীর মাথায় নিজের পাগড়ি পরিয়ে দেন এবং তিন দিন ধরে চলা উৎসব অনুষ্ঠানে উপস্থিত মুসলমানদের সবাই আলী আলাইহিসসালামের হাতে আগাম বাইয়াত করেছিলেন। মহান আল্লাহ নির্দেশে মদিনার পবিত্র মসজিদের সঙ্গে যুক্ত সব দরজা বন্ধ করে দেয়া হলেও একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলীর বাসস্থানের দরজাকে এর ব্যতিক্রম রাখা হয়।
মদিনায় সব মুহাজির একজন আনসার বা কোনো বিশিষ্ট সাহাবীর সঙ্গে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন এবং মহানবী নিজে আলীর সঙ্গে এ ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একবার মহানবীর কাছে বেহেশতি পাখির গোশত পাঠানো হয় মহান আল্লাহর পক্ষ থেকে। এ সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আমার কাছে পাঠান, যাতে আমি তাকে নিয়ে এই গোশত খেতে পারি। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন হযরত আলী। কাফির শক্তিগুলোর সম্মিলিত বাহিনীর মোকাবেলায় খন্দক বা আহজাবের যুদ্ধে হযরত আলীর তরবারির একটি বিশেষ আঘাতকে মহানবী জিন ও ইনসানের সমস্ত ইবাদতের চেয়েও বেশি মূল্যবান বলে মন্তব্য করেছিলেন। কাফির পক্ষের প্রধান যোদ্ধাকে আলী ওই আঘাতে ধরাশায়ী করেন। ওই প্রধান যোদ্ধাকে হারাতে না পারলে গোটা ইসলামের জন্য মারাত্মক বিপর্যয় নেমে আসত। ওই মল্লযুদ্ধকে গোটা শিরকের সঙ্গে গোটা ইসলামের লড়াই বলেও মহানবী উল্লেখ করেছিলেন।
হযরত আলী ছিলেন মহানবীর জীবদ্দশায় সংগঠিত ইসলামের প্রায় প্রতিটি যুদ্ধের প্রধান বীর। খাইবারের দুর্গগুলো বিশেষ করে কামুস দুর্গ বিজয়ে মুসলিম সেনাপতিদের একে একে ব্যর্থতার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাল আমি এমন একজনের হাতে মুসলিম বাহিনীর নেতৃত্ব তুলে দেব যাকে আল্লাহ ও তাঁর রাসুল ভালোবাসেন এবং সেও আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসে। হযরত আলীর নেতৃত্বে মুসলমানরা ওই যুদ্ধে জয়ী হন এবং যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী কামুস দুর্গের অত্যন্ত ভারী লৌহদার উপড়ে ফেলে তা ঢাল হিসেবে ব্যবহার করেন বলে ইতিহাসে উল্লেখ করা হয়। পরে বেশ কয়েকজন ব্যক্তি তা নাড়াতেও সক্ষম হননি। মহানবীর হিজরতের রাতে আলী আলাইহিসালাম মহানবীর বিছানায় শুয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রিয় নবীজির জীবন রক্ষা করেছিলেন। হযরত আলী পুরুষদের মধ্যে ইসলামের ইতিহাসের প্রথম মুসলমান।
হযরত ইবনে আব্বাস বলেছেন, আলীর চারটি গুণ ছিল যা অন্য কারো ছিল না। আরব ও অনারবের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি রাসুলের সাথে সালাত আদায় করেছেন। দ্বিতীয়ত, প্রত্যেক জিহাদেই তার হাতে ঝান্ডা থাকত। তৃতীয়ত, লোকেরা যখন রাসুলের কাছ থেকে দৌড়ে পালিয়ে যেত তখনও আলী তাঁর পাশেই থাকত। চতুর্থ, আলী রাসুলকে শেষ গোসল দিয়েছিলেন এবং তাকে কবরে শায়িত করেছিলেন। ওমর ইবনে খাত্তাব আলী আল ইসলামের পরামর্শ ও জ্ঞানগত সহযোগিতার কাছে নিজের ঋণ স্বীকার করে বলেছেন, আলী না থাকলে ওমর ধ্বংস হয়ে যেত। মহানবী যে কোনো সফরে গেলে বিদায় নেওয়া উপলক্ষে সবার শেষে সাক্ষাৎ করতেন হযরত আলীর সঙ্গে এবং সফর থেকে ফিরে এসে সবার আগে সাক্ষাৎ করতেন তাঁর সঙ্গে। কখনো কখনো তিনি বলতেন, হে আল্লাহ, আলীর সঙ্গে আবারও সাক্ষাৎ ছাড়া আমার মৃত্যু দিও না।
রমজানের প্রাককালে এক ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর শাহাদাতের ভবিষ্যৎবাণী করে খুব কাঁদেন। পবিত্র হজের সময় কাফির মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছেদের আয়াত নাজিল হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নির্দেশে হযরত আলীকে হজ সমাবেশে ওই আয়াত পড়ে শোনানোর দায়িত্ব দিয়েছিলেন। হযরত আলীও মহানবীর মতোই শৈশবে কখনো মূর্তি পূজা করেননি এবং জীবনে কখনো মদ পান করেননি, অথচ অন্য অনেক বড় সাহাবি এই গৌরবের অধিকারী নন। মহানবী নিজেই শিশু আলীকে ৬ বছর বয়স থেকে নিজের কাছে রেখে লালন পালন করেন এবং তাঁকে যোগ্য উত্তরসূরী হিসেবে গড়ে তোলেন।
জিরার ইবনে হামজা তার প্রিয় নেতার গুণাবলী তুলে ধরতে গিয়ে বলেছিলেন, আলীর ব্যক্তিত্ব ছিল সীমাহীন, তিনি ক্ষমতায় ছিলেন দুর্দান্ত, তার বক্তব্য ছিল সিদ্ধান্তমূলক, তার বিচার ছিল ন্যায়ভিত্তিক, সব বিষয়ে তার জ্ঞান ছিল, তার প্রতিটি আচরণে প্রজ্ঞা প্রকাশিত হতো। তিনি মোটা বা সাদামাটা খাদ্য পছন্দ করতেন এবং অল্প দামের পোশাক পছন্দ করতেন। তার প্রতি অশ্রদ্ধ অনুভূতি থাকা সত্ত্বেও তাকে সম্বোধন করে কিছু বলতে ও প্রথমে কথা বলতে আমরা ভয় পেতাম না। তার হাসিতে মুক্তা ছড়িয়ে পড়ত। তিনি ধার্মিকদের খুব সম্মান করতেন, অভাবগ্রস্তদের প্রতি খুবই দয়ালু ছিলেন, এতিম নিকট আত্মীয় ও অন্নহীনকে খাওয়াতেন, বস্ত্রহীনে বস্ত্র দিতেন ও অক্ষম ব্যক্তিকে সাহায্য করতেন। তিনি দুনিয়া ও এর চাকচিক্যকে ঘৃণা করতেন। আমি আলী ইবনে আবি তালিবকে গভীর রাতে বহুবার মসজিদে দেখেছি যে তিনি সাপে কামড় খাওয়া মানুষের মতো আর্তনাদ করে কেঁদে বলতেন, হে দুনিয়া, আমার কাছ থেকে দূর হও, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। এরপর জিরার বলেন, আলী আল ইসলামের অনুপস্থিতিতে আমি সেই মহিলার মতো শোকাহত যার সন্তানকে তার কোলে রেখে কেটে ফেলা হয়েছে।
শাহাদাত প্রেমিক আলী আলাইহিসালাম যখন মৃত্যু শয্যায় শায়িত, তাঁর সঙ্গীরা মানসিকভাবে বিপর্যস্ত, সবাই কাঁদছে। চারদিকে ক্রন্দনের শব্দ, কিন্তু আলী আলাইহিস সালামের মুখ হাস্যোজ্জ্বল। তিনি বলছেন, আল্লাহর শপথ, আমার জন্য এর চেয়ে উত্তম কি হতে পারে যে ইবাদতরত অবস্থায় শহীদ হব। পবিত্র কাবা ঘরে জন্ম নেয়া আলী আলাইহিস সালাম ছিলেন সব ধরনের মানবিক মূল্যবোধের ময়দানে বিজয়ী বীর। মানবতার সবগুলো ময়দানেই তিনি ছিলেন পরিপূর্ণ মহামানব। সবশেষে হযরত আলী আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এ মহাপুরুষের একটি অমূল্য বাণী তুলে ধরছি। প্রকৃত জীবন হচ্ছে মৃত্যুবরণের মাধ্যমে জয়ী হওয়া, আর প্রকৃত মৃত্যু হল বেঁচে থেকেও নিকৃষ্ট ব্যক্তির অধীনে থাকা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার বার্তার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 15 ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বাংলাদেশ সহ 9 দেশের গুম খতিয়ে দেখছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ মানব জমিন। কমিশন নয়, নির্বাচনকালীন সরকারই মূল বিষয়, বললেন অধ্যাপক আলী রিয়াজ। প্রথম আলো। বিএনপির বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ পাচারের অভিযোগ জয়ের ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, রেমিটেন্স নির্ভরতায় ঝুঁকি বাড়ছে অর্থনীতিতে। পায়ে লিখে 4 বার জিপিএ 5, তামান্নাকে শেখ হাসিনা ও শেখ রেহানার ফোন, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, জনবিচ্ছিন্ন হচ্ছে কংগ্রেস, 46 বছর পর হাত ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সংবাদ প্রতিদিন। পশু খাদ্য কেলেঙ্কারিতে নতুন করে দোষী সাব্যস্ত লালু প্রসাদ যাদব ফিরতে পারেন জেলে। আজকাল উত্তরপ্রদেশে কঠিন যুদ্ধ বিজেপির, তবে পদ্ম ফিরলেও যোগী ফিরবেন তো? জল্পনা চলছে সর্বত্র। আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের উদ্ধৃতি দিয়ে এর শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন সেটি তার আঙ্গিক থেকে আমি মনে করি ঠিক আছে, কিন্তু বৃহত্তর পর্যালোচনায় যদি আমরা বক্তব্যটি ফেলি বা এই বক্তব্য আমরা পর্যালোচনা করি, তাহলে আমি বলবো যে এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে যে বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নষ্ট করে থাকে, তাহলে পরবর্তীতে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং তাদের উচিত ছিল এই নষ্ট করা ব্যবস্থা আবার ঠিকঠাক করা। বিএনপি যদি দেশের কোনো খারাপ কাজ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে মামলা করেছে অথবা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যদি বিএনপি ধ্বংসাত্মক কোনো ভূমিকা পালন করে থাকে, তাহলে আওয়ামী লীগের উচিত দল হিসেবে সরকারি প্রশাসনের থেকে তাদের উচিত এই ব্যবস্থা আবার ঠিক করা। তা না করে যদি দোষারোপ করে, তাহলে প্রকৃতপক্ষে সত্য আড়াল করার নামান্তর হবে এবং একথা পরিষ্কার হবে যে তারা এই ব্যবস্থাটা চায় না, এই জন্য মূলত বিএনপিকে দোষারোপ করছে। অতএব পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে সেটি আমি মনে করি নিতান্তই দোষারোপের রাজনীতি, প্রকৃত সত্য এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা। যদি তারা প্রকৃতপক্ষেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চান এবং এর পক্ষে কথা বলেন, তাহলে আমি মনে করি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তারা আবার বহাল করতে পারে এবং তাদের এটা করা উচিত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তবর্তী লাভিভ শহরে দূতাবাস সরিয়ে নেওয়া হচ্ছে। বাস্তবতা আসলে কি?
জি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে রুশ ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনের পরিমাণ নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর লাভিভে নিজেদের দূতাবাস অর্থাৎ আমেরিকার দূতাবাস সরিয়ে নিচ্ছে। প্রশ্ন হচ্ছে যে ইউক্রেনে আসলে এই রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে কি না? সম্ভবত গতকাল অথবা পরশু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন পরিষ্কার করে যে ইউক্রেনে যুদ্ধ ভিত্তি তৈরি করা হয়েছে এবং প্রকৃত অবস্থা যা তার চেয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে। এবং তিনি পাশ্চাত্যের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন, দয়া করে আপনারা এখানে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যা ভীতি সৃষ্টি করে এবং জনগণকে ভীত সন্ত্রস্ত করে তোলে। তিনি এ কয়েকদিন যে বক্তব্য দিয়েছেন তাতে প্রকৃতপক্ষে এই কথাই বলেছেন যে তার দেশ রাশিয়ার সাথে যুদ্ধ চায় না এবং তার দেশ মনে করছে না, অনুভব করছে না যে রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে অথবা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু পাশ্চাত্যের নেতাদের বক্তব্য বক্তৃতা এবং গণমাধ্যমের যে সমস্ত খবর পরিবেশন এবং প্রচারণা, তাতে মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে। অর্থাৎ তার যে বক্তব্য পাশ্চাত্যের বক্তব্য এবং দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন। আবার রাশিয়াও বারবার বলছে যে তারা ইউক্রেনে হামলা করবে না। নেটোকে মোকাবেলার জন্য রাশিয়া সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যায় ইউক্রেন এবং রাশিয়া পাশ্চাত্যের বক্তব্যের সাথে ভিন্ন মত পোষণ করছে। এই অবস্থা আমরা মনে করি যে এই ধরনের বক্তব্য বিবৃতি থেকে আমেরিকার কর্মকর্তাদের বিরত থাকা উচিত। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা, যুদ্ধের উস্কানি সৃষ্টি করা উচিত না।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। জনবিচ্ছিন্ন হচ্ছে কংগ্রেস, 46 বছর পর হাত ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, জাতীয় স্তরে কংগ্রেসের রক্তক্ষয় অব্যাহত, এবার হাত শিবির ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা অশ্বিনী কুমার। পাঞ্জাব ভোটের আগে অশ্বিনীর এই দলত্যাগ কংগ্রেসের জন্য বড়সড় ধাক্কা হতে পারে। জননেতা না হলেও অশ্বিনী কুমার কংগ্রেসের তাত্ত্বিক নেতাদের মধ্যে বেশ তাৎপর্যপূর্ণ। 46 বছর ধরে তিনি যুক্ত ছিলেন হাত শিবিরের সঙ্গে। পাঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন অশ্বিনী। বেশ কিছুদিন ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী, কংগ্রেসের জাতীয় মুখপাত্র হিসাবেও কাজ করেছেন, কিন্তু আজ দলের সঙ্গে 46 বছরের সম্পর্ক ছিন্ন করেছেন এই প্রবীণ কংগ্রেস নেতা। ঘনিষ্ঠ মহলে অশ্বিনী জানিয়েছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছে। উত্তরপ্রদেশে কঠিন যুদ্ধ বিজেপির, তবে পদ্ম ফেললেও যোগী ফিরবেন তো, জল্পনা চলছে সর্বত্র। আনন্দবাজার পত্রিকার এ প্রতিবেদনে লেখা হয়েছে, বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় না ফিরলে আদিত্যনাথ লখনৌয়ের তখতে ফিরবেন না, এটা তো সহজই। কিন্তু মোচড়টা হল, বিজেপি ক্ষমতায় ফিরলেও আদিত্যনাথ নাও ফিরতে পারেন। এর কারণ হিসেবে মোটামুটি তিনটি কথা শোনা যাচ্ছে। প্রথমত, আদিত্যনাথের উপর ইদানিং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব সন্তুষ্ট নন। দ্বিতীয়ত, আদিত্যনাথ তাঁর 5 বছরের শাসনকালে দলিতদের দূরে সরিয়ে দিয়েছেন। তৃতীয়ত, যোগী যে ঠাকুর এবং ক্ষত্রিয়দের পছন্দ করেন তা তিনি খোলাখুলি বলেন, যে কারণে যোগীকে সমাজে একটা বড় অংশ অপছন্দ করে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।